আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান দর্শে সিহা সিত্তা আমাদের অব্যাহত রয়েছে। আলহামদুলিল্লাহ আজও আমরা সিহা সিত্তার একটি প্রসিদ্ধ কিতাব, সিহা সিত্তার একটি অপরিহার্য অংশ জামে তিরমিজি, যাকে সুনানে তিরমিজিও বলা হয়। ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাই এই কিতাবের লেখক, শিয় যুগের বড় মুহাদ্দিস ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহির সুপ্রসিদ্ধ শিষ্যদের মাঝে তিনিও একজন, এবং তার কিতাব আল্লাহ পাকের দরবারে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে খুবই মকবুল। আর এই কিতাবে তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সেসব হাদিস শরীফ, যেগুলোর উপর ফুকাহায়ে কেরাম আমল করেছেন এবং যেগুলোর ভিত্তিতে আহকামে শরীয়ত বর্ণনা করা হয়েছে, অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফজিলত, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের ফজিলত, তাফসিরে কোরআন, আয়াতে কোরআন, আরও অন্যান্য অনেক বিষয় তিনি তার এই কিতাবে সংকলন করেছেন। ইনশা আল্লাহ তাবারক তাআলা কিছু পবিত্র হাদিস শরীফ আমরা এই কিতাব থেকে শোনার সৌভাগ্য অর্জন করব এবং সেগুলোর ব্যাখ্যাও আমরা জানব। যে অধ্যায়টি আমরা বাছাই করেছি আজকের দরসের জন্য তা হল কিতাব ফাজাইলে কোরআন, অর্থাৎ কোরআনে মাজিদ ফুরকানে হামিদের যে সুরাসমূহ রয়েছে সেগুলোর ফজিলত সংক্রান্ত যেসব হাদিস শরীফ এসেছে, সে ব্যাপারে ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাই অনেক হাদিস শরীফ এখানে বর্ণনা করেছেন। ইনশা আল্লাহ তাবারক তাআলা আমরা কিছু পবিত্র হাদিস শরীফ শুনব যেখানে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের কিছু বাছাইকৃত সুরার ফজিলত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাই হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, অর্থাৎ নিজেদের ঘরসমূহকে কবরস্থান না বানাও। ওয়া ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহাল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান, অর্থাৎ সেই ঘর যেখানে সূরা বাকারা তিলাওয়াত করা হয় বা পাঠ করা হয় সেই ঘরে শয়তান প্রবেশ করে না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরসমূহকে কবরস্থান বানানোর ব্যাপারে বিভিন্ন ক্ষেত্রে বর্ণনা করেছেন, অর্থাৎ যেভাবে কবরস্থানে মৃত ব্যক্তি কোনো ধরনের কোনো আমল করতে পারে না, না সে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের তিলাওয়াত করতে পারে, না সে অন্য কোনো নেকামল করতে পারে, তার আমল করার দরজা বন্ধ হয়ে গেছে। এখন সে নিজ থেকে কোনো নেক আমল করার সক্ষমতা রাখে না, যাকে আল্লাহ পাক দান করবেন সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। তাছাড়া মূল বিষয় হল মানুষের মৃত্যুর পর তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। সুতরাং কবরস্থানে যেহেতু মৃতরা কোরআনে মাজিদ ফুরকানে হামিদের তিলাওয়াত করে না, সেখানে নিস্তব্ধতা থাকে, অনুরূপ সেখানে তারা নামাজও পড়ে না, এ কারণেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিস শরীফের মধ্যে স্বীয় নামাজের আংশিক কিছু ঘরের মধ্যে পড়ার ব্যাপারে ইরশাদ করেছেন, যে ঘরের মধ্যে সামান্য কিছু হলেও নামাজ আদায় করা, অর্থাৎ নফল নামাজ ঘরের মধ্যে আদায় করবে, সেটাকে যেন কবরস্থানের ন্যায় না বানিয়ে ফেলে। আর একইভাবে ঘরের মধ্যে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের তিলাওয়াতের ঘরে অভ্যাস করবে। এর অর্থ এও হতে পারে যে ঘরের মাঝে কোরআনে পাকের তিলাওয়াত করা হয় না, মূলত তা কবরস্থানের নাই, আর যে ঘরের মাঝে তিলাওয়াত করা হয় সেই ঘর আল্লাহর জিকিরে আবাদ থাকে। দ্বিতীয়ত, এই হাদিসে মোবারকা থেকে এও স্পষ্ট হয়েছে যে ঘরের মাঝে সূরাতুল বাকারা পাঠ করা হয় শয়তান সেই ঘরের মধ্যে প্রবেশ করে না। শয়তান জিনদের একটি প্রকার, বরং আলেমগণ অনেকে একে আবুল জান অর্থাৎ জিনদের পিতা বলেছেন, কারণ জিনদের মূলই হচ্ছে সে। সুতরাং শয়তান যখন ঘরের মধ্যে প্রবেশ করবে না, তখন ঘরের মধ্যে সুখ শান্তি ও নিরাপত্তা থাকবে। এটাকে অপর একটি হাদিস শরীফের মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাই সাইয়্যিদুনা নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইখলুকা আস-সামাওয়াতি ওয়াল আরদ বি আলফাই আমিন আনজালা মিনহু আয়াতাইনি খতমা বিহিমা সূরাতাল বাকারা ওয়ালা ইকরাআনি ফি দারি সালাসা লায়ালিন ফায়ুকরিবুহা শাইতানুন। অর্থাৎ অবশ্যই আল্লাহ পাক জমিন ও আসমান সৃষ্টির 2000 বছর আগে একটি কিতাব লেখেন, তিনি তার শান মোতাবেক তা লিখেন, আর তা থেকে আল্লাহ পাক দুটি আয়াত নাজিল করেন। সে দুটি আয়াত তা যেগুলোর মাধ্যমে আল্লাহ পাক সূরাতুল বাকারা সমাপ্ত করেছেন, অর্থাৎ আমানা রসুল থেকে শেষ পর্যন্ত। শেষের যে দুটি আয়াত এগুলোর ব্যাপারে বলেছেন, এ আয়াতদ্বয় যেই ঘরে তিন রাত পাঠ করা হয় কোনো শয়তান সেই ঘরের কাছেও আসে না। অর্থাৎ এমন আয়াত যদি রাতে পাঠ করে নেওয়া হয় তাহলে শয়তান যে ধরনের হোক তা আপনার ঘরের কাছেও আসবে না। সম্পূর্ণ সূরাতুল বাকারার এই ফজিলত বর্ণনা করা হয়েছে, যে ঘরে তা পাঠ করা হবে শয়তান সেই ঘরের মধ্যে প্রবেশ করে না। আর সূরাতুল বাকারার শেষের দুটি আয়াত যদি তিন রাত ঘরের ভিতর লাগাতার পড়ে নেওয়া হয় তখন কোনো রকমের কোনো শয়তান ঘরের কাছেও আসার সাহস পায় না, শয়তান ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। যখন সে ঘরের মধ্যে প্রবেশ করবে না তখন ইনশাআল্লাহ গুনাহ থেকেও নিরাপত্তা মিলবে এবং ঘরের মাঝেও সুখ শান্তি ও সালামতি থাকবে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ তালা আলাই এই একই কিতাব জামে তিরমিজির মধ্যে সূরাতুল কাহাফেরও চমৎকার কিছু ফজিলত উল্লেখ করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই চমৎকার কিছু বাণী উদ্ধৃত করেছেন। যেমন সাইয়েদুনা বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে জনৈক এক ব্যক্তি তিনি সূরাতুল কাহাফ তিলাওয়াত করছিলেন, রাত্রিবেলায় তিনি সূরাতুল কাহাফ তিলাওয়াত করছিলেন, তিনি দেখলেন তার যে ঘোড়া তা অশান্তজনক আচরণ করছে এবং তা লাফালাফি করছে। তখন তিনি নিজের মাথা উঠিয়ে দেখলেন, তিনি দেখলেন উপরে একখণ্ড মেঘ বিরাজ করছে। তখন তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হন এবং সম্পূর্ণ ঘটনা বর্ণনা করেন যে আমি সূরাতুল কাহাফ তিলাওয়াত করছিলাম, ঘোড়াকে এভাবে অশান্ত দেখি, যখন আমি উপরে দেখি তখন একখণ্ড মেঘের ন্যায় সেটার উপর ছায়া বিরাজ করছিল, অর্থাৎ ঘরের উপর মেঘ অবস্থান করছিল। সুতরাং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তিলকা সাকিনাতু নাজালাত মা আল কোরআনি আও নাজালাত আলাল কোরআনি, অর্থাৎ এটা সেই সাকিনা যা কোরআনে পাকের সাথে নাজিল হয়েছে অথবা কোরআন তিলাওয়াতের কারণে নাজিল হয়েছে। অর্থাৎ সূরাতুল কাহাফের বরকতে তোমার ঘরের মধ্যে আল্লাহ পাক স্বীয় সুমহান নিয়ামত সাকিনা অর্থাৎ শান্তি ও সন্তোষ নাজিল করেছিলেন, তোমার জন্য শান্তি ও সন্তুষ্টির মাধ্যম ছিল, এটা একটি মাকলুক ছিল যাকে আল্লাহ পাক তোমার ঘরে প্রেরণ করেন, যা তোমার জন্য সুখকর ছিল, শান্তির ছিল। তবে স্বভাবতই প্রাণী ঘোড়া যেহেতু, সে তাকে দেখে অস্থির হয়ে পড়ে। সাধারণত যে জিনিস সে দেখেনি তা তার সামনে চলে আসে, ফলে তার মধ্যে অস্থিরতা দেখা দেয়, কিন্তু তোমার জন্য এর মধ্যে শান্তি ও সন্তুষ্টি মজুদ ছিল। অনুরূপভাবে আরেকটি হাদিসে মুবারাকা সাইয়েদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান করা সালাসা আয়াতিন মিন আউয়ালিল কাহাফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। অর্থাৎ যে ব্যক্তি সূরাতুল কাহাফের তিন আয়াত তিলাওয়াত করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। দাজ্জালের ফিতনা, এটা মানব ইতিহাসের সবচেয়ে ভয়ানক ফিতনা হবে, আর তা এতটাই জোরালো হবে, এতটাই মারাত্মক হবে, যেখানে মানুষের মুসলমানের নিজের ইমান টিকিয়ে রাখা সবচেয়ে কষ্টকর হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই ফিতনা থেকে পানাহ চেয়েছেন। এমনকি একটি হাদিসে এও ইরশাদ করেছেন যে নূহ আলাইহি সালামের পর কোনো নবী ছিল না, কিন্তু তারা নিজ গোত্রকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। সুতরাং আমিও তোমাদের সাবধান করছি, সঙ্গে আমি এর আলামত বলে দিচ্ছি যে দাজ্জাল মূলত কানা হবে, এক চোখ বিশিষ্ট হবে। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত হিসেবে বর্ণনা করেছেন এবং এর ফিতনার যে প্রকটতা তা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এভাবে স্পষ্ট করেছেন যে তিনি আলাইহি সালাতুসসালাম তার ফিতনা থেকে পানা চেয়েছেন। অথচ এ বিষয়টা স্পষ্ট ছিল যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র যুগে এক তো দাজ্জাল আসবেই না এবং দ্বিতীয়ত দাজ্জালের ফিতনায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোনোরকম ক্ষতিও সাধিত হবে না, যা ভাবনায় আসে না। তবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদা সত্ত্বেও দাজ্জালের ফিতনা থেকে পানাহ চেয়েছেন। যেখানে আমাদের জন্য এ তালিম ও শিক্ষা রয়েছে, যেন আমরাও এর ফিতনা থেকে পানা চাই। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ইরশাদ করেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা সম্পর্কে বলছিলেন, তখন আমাদের এমন লাগছিল, এমন ভয় আমাদের অন্তর বিরাজ করছিল, যেন দাজ্জালের যে অস্তিত্ব তা বাকিয়ে মোবারকের কাছে বাকিয়ে গারকাতের পাশেই অবস্থান করছে। আলেমগণ ইরশাদ করেন যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের অন্তরে যে ভয় ছিল তা কী কারণে ছিল, এটা ভাবার বিষয়। কারণ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এমন যাদের না জানের পরোয়া ছিল না মালের পরোয়া ছিল, তারা জান ও মাল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উৎসর্গ করে দিতেন, আল্লাহর দরবারে উৎসর্গ করে দিতেন। তাহলে তাদের কিসের ভয় ছিল? সুতরাং আলেমগণ ইরশাদ করেন যে দাজ্জালের বুনিয়াদি যে ফিতনা এবং এর মৌলিক যে আতঙ্ক, তা হল এর কারণে ঈমান বিনষ্ট হওয়া। কারণ সে এমন জাদু দেখাবে যার ফলে এর থেকে ঈমান বাঁচানো খুবই কষ্টসাধ্য হয়ে পড়বে। এ কারণেই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের অন্তরে এ ভয় সঞ্চার হয়েছিল, অন্যথায় অন্য কোনো বিষয়ে তাদের অন্তরে কোনো ভয় ছিল না। সুতরাং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া, একটি ওয়াজিফা আমাদের বলে দিয়েছেন যে এর ফিতনা থেকে যদি নিজেকে সুরক্ষিত রাখতে চায়, সেক্ষেত্রে একটি পন্থা হচ্ছে যে সুরাতুল কাহাফের 3 আয়াত প্রতিনিয়ত পাঠ করতে থাকা। এর উপকারিতা ইনশা আল্লাহ এভাবে অর্জিত হবে যে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকবে। কিছু বর্ণনায় এও রয়েছে যে শুরুর 10 আয়াত পড়ে নেওয়া, আবার কিছু হাদিসে শেষের 10 আয়াতের কথা এসেছে যে যদি এগুলো পড়ে নেওয়া হয় তাহলে ইনশা আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকবে। যাই হোক, এই চেষ্টাই করা উচিত যেন সুরাতুল কাহাফের তেলাওয়াত মিস না হয়। বিশেষ করে প্রত্যেক জুমায় তো যথাসাধ্য এর জন্য চেষ্টা করা উচিত যেন সুরাতুল কাহাফ না ছুটে যায়। কারণ সেক্ষেত্রে আলাদাভাবে এর ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। এরপর ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাই সুরায়ে ইয়াসিনের ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন এবং সেখানে তিনি সুরায়ে ইয়াসিনের চমৎকার কিছু ফজিলত উল্লেখ করেছেন। যেমন হযরত সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিকুল্লি শাইইন ক্বালবান ওয়া ক্বালবুল কুরআন ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতাল কুরআনি 10 মাররাত। অর্থাৎ নিশ্চয় প্রতিটা জিনিসের একটি হৃদয় রয়েছে, আর কোরআনের হৃদয় হচ্ছে ইয়াসিন। যে ব্যক্তি ইয়াসিনের তিলাওয়াত করল, আল্লাহ পাক তার তিলাওয়াতের ফলস্বরূপ তার জন্য 10 খতম কোরআন পাঠের সওয়াব লিখে দেন। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইয়াসিনের তিলাওয়াত করে, আল্লাহ পাক 10 খতম কোরআনে মাজিদ ফুরকানে হামিদ পড়ার সওয়াব দান করেন। কি সুবিশাল ফজিলত সূরা ইয়াসিনের! এও বলেছেন যে প্রতিটা জিনিসের হৃদয় রয়েছে, অর্থ হচ্ছে প্রত্যেক জিনিসের অস্তিত্ব কোনো না কোনো বস্তুর সাথে জড়িত। হৃদয় রয়েছে, হৃদস্পন্দন রয়েছে, হৃদয়ের মাঝে কম্পন রয়েছে, আপনার জীবনও অটুট রয়েছে। যখন হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে, কম্পন থেমে যাবে, তখন আমাদের জীবনের সমাপ্তি ঘটবে। অর্থাৎ শরীরের বিশেষ গুরুত্বপূর্ণ দৈহিক অঙ্গসমূহের মধ্যে সবচেয়ে অধিক যার গুরুত্ব তা হল হৃৎপিণ্ড। তো অনুরূপভাবে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে সূরা ইয়াসিনের গুরুত্ব হৃৎপিণ্ডের নাই। যেভাবে দেহের মধ্যে হৃৎপিণ্ড এক বাদশাহ ও অনেক বড় গৃহকর্তার সমকক্ষতা রাখে, অনুরূপ বিষয় সূরা ইয়াসিনের ক্ষেত্রেও। আর সঙ্গে বলে দিয়েছেন যে যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পড়ে নেবে তাহলে আল্লাহ পাক তাকে 10 কোরআনে মাজিদ ফুরকানে হামিদ পাঠ করার সওয়াব দান করেন। সুতরাং বান্দার উচিত সূরা ইয়াসিন শরীফের তিলাওয়াতের অভ্যাস করা, যেন সওয়াবও অর্জিত হতে থাকে এবং এর মাধ্যমে মুসিবত ও পেরেশানিও দূর হতে থাকে। কোরআনে মাজিদ ফুরকানে হামিদের আরও একটি সূরা রয়েছে, সূরা হামিম আদ দুখান তাকে বলা হয়, সেটাকে সূরা দুখানও বলা হয়। আর যেহেতু এই সূরার সূচনা হামিমের মাধ্যমে হয়, ফলে এটিকে হামিমুদ দুখানও বলা হয়। এই সূরা 25তম পারার অন্তর্গত এবং চমৎকার বাচন শৈলী সম্বলিত ছোট ছোট আয়াত সম্বলিত একটি সূরা। এতে আল্লাহ পাক কেয়ামতের আলামত বর্ণনা করেছেন, পূর্ববর্তী জাতিগুলোর অবস্থার কথা উল্লেখ করেছেন, জান্নাত ও দোজখের আলোচনাও করেছেন, কাফিরদের প্রতি যে আজাব হবে সে ব্যাপারে আলোচনা করেছেন, মুমিনদের যে নিয়ামত আল্লাহ পাক দান করবেন সেগুলোর আলোচনাও এই সূরার মধ্যে রয়েছে। অর্থাৎ অত্যন্ত জামে একটি সূরা হলো এটি। এরই মধ্যে কোরআন নাজিল হওয়ার আলোচনা রয়েছে, আর এরই মধ্যে শবে কদরের ব্যাপারে, শবে বরাতের ব্যাপারে এও রয়েছে যে সকল গুরুত্বপূর্ণ কাজ এই রাতের মধ্যেই বণ্টন করা হয়। উক্ত সূরার ফজিলতের বিষয়েও হাদিস শরীফের মধ্যে এসেছে। দুটি ফজিলত ইমাম তিরমিজি রহমতুল্লাহি তাআলা আলাই তার এই সুপ্রসিদ্ধ কিতাবে উল্লেখ করেছেন, তা শুনব। আর এই নিয়তে শুনব যে ইনশাআল্লাহ তাবারক তাআলা আমরাও এই সূরাটি তেলাওয়াত করব। সাইয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান করা হামিমাদ দুখান ফি লাইলাতিন আসবাহা ইয়াস্তাগফিরুল্লাহু সাবউনা আলফা মালাকিন, অর্থাৎ যে ব্যক্তি রাতে সূরা হামিমুদ দুখানের তিলাওয়াত করে, অর্থাৎ সূরাতুদ দুখানের তিলাওয়াত করে, সেক্ষেত্রে সকাল পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা ইস্তেগফারে রত থাকে। ইস্তেগফারের অর্থ হচ্ছে তার গুনাহের ক্ষমা আল্লাহ পাকের কাছে তলব করতে থাকে। এই সুমহান ফজিলত আল্লাহ পাক তাকে দান করেন যে রাতে শুধুমাত্র একবার হামিমুদ দুখানের তিলাওয়াত করে। হজরত সাইয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান করা হামিমাদ দুখান ফি লাইলাতিল জুমআতি গুফিরা লাহু, যে ব্যক্তি শবে জুমা অর্থাৎ জুমার যে রাত্রি রয়েছে, জুমা ও বৃহস্পতিবারের মধ্যবর্তী যে রাত, সেই রাতে হামিমুদ দুখানের তিলাওয়াত করবে, আল্লাহ পাক তার গুনাহসমূহকে মাফ করে দিবেন। অর্থাৎ তার যে সকল সগিরা গুনাহ রয়েছে, আল্লাহ জাল্লা শানুহু সূরা হামিমুদ দুখানের তিলাওয়াতের বরকতে সেই গুনাহসমূহকে মাফ করে দেন। নিজের অভ্যাস বানিয়ে নিন যে রাতে শোয়ার পূর্বে এই সূরাটিও পাঠ করে নিব। পরবর্তী যে সূরার ফজিলত আমরা শুনব তা খুবই প্রসিদ্ধ ও পরিচিত সূরা, এবং এর অসংখ্য ফজিলত হাদিসের গ্রন্থসমূহে এসেছে। এবং মুসলমানদের মাঝে বহুকাল থেকে এই রীতি রয়েছে যে রাতে এই সূরা তিলাওয়াত করেই ঘুমাতে যায়, তা হল সূরাতুল মুলক, 29 নং পারার প্রথম সূরা। এতে 30টি আয়াত রয়েছে যার আলোচনা হাদিস শরীফের মধ্যেও এসেছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহি তাআলা আলাই এ ব্যাপারেও কিছু হাদিস উল্লেখ করেছেন। শ্রবণ করব এই নিয়ত সহকারে যেন আল্লাহ জাল্লা শানুহু এই সূরাটিও প্রতিদিন পাঠ করার তৌফিক দান করেন। সাইয়দুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এক সাহাবি কোনো কবরের উপর তাঁবু টানিয়ে নেন এবং তার জানা ছিল না যে এটা কবর। যখন রাত হয় তখন তিনি এমন একজনের আওয়াজ শুনলেন যিনি সূরায়ে মুলকের তিলাওয়াত করছিলেন, অর্থাৎ কোনো ব্যক্তি কবরের মধ্যে যে কবরের পাশে তিনি বা উপরে তাঁবু টানিয়েছেন তিনি এটা জানতেন না যে এটা কারো কবর। যখন তিনি আওয়াজ পেলেন যে ভেতরে কেউ সূরাতুল মুলক পাঠ করছে, এমনকি সে সম্পূর্ণ সূরাতুল মুলক পড়ে নাই, তখন সেই ব্যক্তি হুজুর আলাইহিস সালামের দরবারে উপস্থিত হন এবং আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি এক কবরের উপর তাঁবু টানিয়ে নিয়েছিলাম এবং আমার এ বিষয়ে জানা ছিল না, অবগত ছিলাম না যে এটা কবর। তখন কোনো একজনের সূরায়ে মুলক তিলাওয়াতের আওয়াজ আমি শুনি যিনি পূর্ণ সূরাটি পাঠ করেন। সুতরাং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর, অর্থাৎ এই সূরা বাধা দানকারী, এই সূরা মুক্তিতে সাহায্যকারী যা বান্দাকে কবরের শাস্তি থেকে মুক্তি পেতে সাহায্য করে। অর্থাৎ এই সূরাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানিআ বলেছেন। মানে আর অর্থ হচ্ছে প্রতিবন্ধক। কোন জিনিসের ক্ষেত্রে প্রতিবন্ধক? আজাবের ক্ষেত্রে প্রতিবন্ধক। বান্দার দিকে ধেয়ে আসা যে আজাব রয়েছে সূরাতুল মুলক সেগুলো কবরের মধ্যে রুখে দেয়। আর দ্বিতীয়ত এটিকে বলেছেন মুনজিয়া, অর্থাৎ মুক্তিতে সাহায্যকারী। সুতরাং কোন জিনিসে মুক্তি পেতে সাহায্য করে? স্বয়ং হুজুর আলাইহিস সালাম ইরশাদ করে দিয়েছেন যে এটি বান্দাকে কবরের আজাব থেকে মুক্তি পাইয়ে দেয়। এ সম্পর্কে আরও একটি হাদিস শরীফ ইমাম তিরমিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন যে সাইয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না সূরাতাম মিনাল কুরআনি সালাসুনা আয়াতান শাফাআত লি রাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ কোরআনের মধ্যে একটি সূরা রয়েছে যাতে 30টি আয়াত বিদ্যমান। এই সূরা তিলাওয়াতকারীর জন্য শাফাআত করবে, এমনকি সেই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হবে, আর তা হল সুরা তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সুরার মধ্যে 30টি আয়াত রয়েছে। আর এটি বান্দাকে যেভাবে কবরের মধ্যে সুরক্ষিত রাখবে, কবরের আজাব থেকে রক্ষা করবে, অনুরূপ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এটি বান্দার জন্য শাফাআত করবে, এমনকি ওই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হবে, তাকে মুক্তি দিয়ে দেওয়া হবে। সুতরাং এটি কবরের আজাব থেকেও রক্ষাকারী হবে এবং কিয়ামতের আজাব থেকেও সুরক্ষা প্রদানকারী হবে। হযরত সাইয়েদুনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় তিনি ততক্ষণ পর্যন্ত ঘুমাতেন না যতক্ষণ না তিনি আলিফ লাম মিম তানজিলুল কিতাব, যা 21তম পারায় রয়েছে, তিন রুকু বিশিষ্ট চমৎকার একটি সূরা, যতক্ষণ না এটি পড়ে নিতেন এবং সূরা মুলক পড়ে নিতেন। এই সূরাগুলোকে পড়া ব্যতীত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিদ্রায় যেতেন না। এটি হুজুর আলাইহি সালাতু সালামের অভ্যাস ছিল। কোরআন মাজিদ ফুরকান হামিদের 30তম পারায় একটি চমৎকার সূরা আছে যা কয়েকটি আয়াত নিয়ে গঠিত। 8টি আয়াত রয়েছে এই সূরার মধ্যে এবং সেটিকে সূরা জিলজাল বলা হয়, যাতে কিয়ামতের ভীতিকর ভূমিকম্পের কথা উল্লেখ রয়েছে এবং জমিন কিয়ামতের দিন সাক্ষ্য দিবে এই বিষয়টিও উল্লেখিত আছে। এ কথারও আলোচনা রয়েছে যে অনুপরিমাণ সৎকর্ম করবে আল্লাহ পাক তাকে এর সওয়াব দান করবেন, এর প্রতিদান আল্লাহ পাক দান করবেন, আর যে অনুপরিমাণ দুষ্কর্ম করবে সেই দুষ্কর্মের প্রতিদানও সে কিয়ামতের দিন দেখবে। এটি সেই জিলজাল সূরা যার মধ্যে এসব বিষয় উল্লেখ করা হয়েছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাই এই সূরার ফজিলতের কথা বর্ণনা করেছেন। পাশাপাশি এই সূরার সঙ্গে সূরা কাফিরুন ও সূরা ইখলাসের কথাও এই হাদিসে উল্লেখ করেছেন। যেমন হযরত সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান করোয়া ইজা জুলজিলাত উদিলাত লাহু বিনিসফিল কুরআন ও মান করোয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন উদিলাত লাহু বিরুবইল কুরআন ও মান করোয়া কুল হুয়াল্লাহু আহাদ উদিলাত লাহু বিসুলুসিল কুরআন। অর্থাৎ যে ব্যক্তি ইজা জুলজিলাত পড়ে এটি তার জন্য নিসফে কোরআন অর্ধ কোরআন পাঠের বরাবর, অর্থাৎ আল্লাহ পাক তাকে অর্ধ কোরআন পাঠের সওয়াব দান করবেন। আর যে সূরা কাফিরুন পড়বে আল্লাহ পাক তাকে রুবআ কোরআন অর্থাৎ 1/4 কোরআন পাঠ করার সওয়াব দান করবেন। আর যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ পাক তাকে 1/3 কোরআন পাঠ করার সওয়াব দান করবেন। অর্থাৎ এই সূরাগুলো এই পরিমাণ সওয়াব বহন করে যে যদি কোনো ব্যক্তি সূরাতুল জিলজাল পাঠ করে নাই তো আল্লাহ জাল্লা শানুহু তাকে অর্ধ কোরআন পাঠের সওয়াব দান করেন, আর যে সূরা কাফিরুন পড়ে নাই আল্লাহ পাক তাকে 1/4 কোরআন পাঠের সওয়াব দান করেন, আর যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ পাক তাকে 1/3 অর্থাৎ 1/3 কোরআন পাঠের সওয়াব দান করবেন। অনুরূপ অন্যান্য সূরার ফজিলত ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাআলা আলাই উল্লেখ করেছেন। এরপর কোরআনে মাজিদ ফুরকান হামিদ তিলাওয়াতের তিনি পৃথক ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন। স্মরণ রাখবেন যে সকল হাদিস এভাবে বর্ণনা করা হয়। আলেমগণ ইরশাদ করেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সেসব হাদিস সমূহকে পড়া বা শোনার সময় বান্দা এ বিষয়ে দৃঢ় ধ্যান করবে যে মূলত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সরাসরি তার সাথে কথা বলছেন, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যার সাথে কথা বলেন, যার সাথে কথোপকথন করেন এবং যার কাছে এসব ফজিলত বর্ণনা করেন, সেই ব্যক্তির কি ধারণা রাখা উচিত, তার কি ভাবা উচিত যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মূলত আমাকে আদেশ করছেন, সরাসরি আমাকে বলছেন যে তুমি এ কাজটি করো। যদিও এই আলোচনা সেই সময় হয়েছে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের সাথে হয়েছে, তবে স্পষ্ট যে এই ফজিলত শুধু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের জন্যই বর্ণিত হয়নি, বরং কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানের জন্য বর্ণিত হয়েছিল। অর্থাৎ যারা যারা এর উপর আমল করবে আল্লাহ পাক তাকে এই ফজিলত দান করবেন। তো এখন নিজে একটু ভেবে দেখুন যে যদি কোনো বড় ব্যক্তিত্ব কোনো বুজুর্গ কাউকে বলেন যে তুমি এটা এটা পড়ো আল্লাহ পাক তোমাকে ফজিলত দান করবেন, তোমার এই এই ফজিলত অর্জিত হবে, তখন তার হুকুমকে বান্দা কীরকম গুরুত্বের সাথে নিয়ে থাকে এবং তদনুযায়ী আমল করে থাকে। সুতরাং যখন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান্দা খেয়াল করবে যে হুজুর আলাইহিস সালাম আমাকে এটা করার হুকুম দিয়েছেন, তখন তার আমলের মানসিকতা কিরকম হবে। সুতরাং আল্লাহ জাল্লা শাহানুহু আমাদের সবাইকে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের তিলাওয়াতের শখ ও আগ্রহ দান করুন। এছাড়া যে সকল সুরা আমরা উল্লেখ করেছি এবং এর ফজিলত উল্লেখ করেছি, আল্লাহ পাক এগুলো পাঠ করারও আমাদের তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।